ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। ওয়াশিংটনে এখন মঙ্গলবার দুপুর, আর বাংলাদেশ ও ভারতে মঙ্গলবার রাত। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর রিপোর্ট।
রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে হত্যাযজ্ঞ, ধর্ষণ সহ নির্মম ঘটনাবলীর সাথে দেশটির সেনাবাহিনী যুক্ত নয় বলে মিয়ানমার সেনাবাহিনী এক নিজস্ব অভ্যন্তরীণ রিপোর্টে দাবি করেছে।
রয়েছে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
পশ্চিমবঙ্গে ডেঙ্গু ম্যাপিং করা শুরু করল মধ্য কলকাতার বেলেঘাটার কেন্দ্রীয় সরকারি গবেষণা সংস্থা নাইসেট।
আরও রয়েছে বাংলাদেশ থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত টিটু রায়কে পুলিশ গ্রেফতার করেছে।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারেই শেষ মুহূর্তে 18 জাতি ইস্ট এশিয়া সামিটের পূর্ণাঙ্গ অধিবেশনে যোগদান ছাড়াই স্থান ত্যাগ করেন। ফিলিপাইন থেকে রওনার উদ্দেশ্যে এয়ারফোর্স ওয়ান চড়তে যাত্রা শুরু করেন তিনি। পূর্ব পরিকল্পিত সময়ের 30 মিনিটেরও বেশি আগে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ান ফিলিপাইনের নিনয় আখিনো আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে আকাশের বুকে টানা মেলে দেয়। পূর্ব এশীয় শীর্ষ সম্মেলনে তার জায়গায় তিনি পররাষ্ট্রমন্ত্রী টিলারসনকে যোগদান করতে বলেন। হোয়াইট হাউস থেকে এর ব্যাখ্যায় বলা হয়, ওই শীর্ষ সম্মেলনে যাই তিনি বলবেন বলে স্থির করেছিলেন সেটা তিনি আগেই দক্ষিণ পূর্ব এশীয় দেশসমূহের সংস্থা আসিয়ান বৈঠকের সময় আয়োজিত নেতৃবর্গের এক মধ্যাহ্ন ভোজের সময়ই বলে দিয়েছিলেন। গুরুত্বপূর্ণ এক আঞ্চলিক আলোচনা মঞ্চ ইস্ট এশিয়া সামিটে তিনি যাতে যোগদান করতে পারেন সেই মতো করেই তার ফিলিপাইন সফরসূচিতে অতিরিক্ত একটা দিন সংযোজন করা হয়েছিল। এবং এভাবেই বড় মাপের কোনো নীতি বিষয়ক বক্তব্য বয়ান ঘোষণা ব্যতীত রেখেই শেষ হল ডোনাল্ড ট্রাম্পের 12-দিনব্যাপী এশিয়া সফর, যে সফরকে দারুণ সফল সফরসূচি বলে আখ্যায়িত করা হয়েছে। বলেছেন তিনি, সর্বোচ্চ স্তরে বহুত বন্ধুবান্ধব তৈরি হয়েছে আমার। ওবামা প্রশাসনামলের জাতীয় নিরাপত্তা পরামর্শক সুজান রাইস বলেছেন, ট্রাম্পের এই এশিয়া সফর যুক্তরাষ্ট্রকে আরও বেশি রকম বিচ্ছিন্ন করে দিল, পিছু হঠালো নবতর ভূমিকায় উদিত ভারত প্রশান্ত মহাসাগর অঞ্চলে নেতৃত্বের অবস্থানটা থালায় সাজিয়ে তুলে দিল তা চীনের মুখের সামনে। মতাদর্শী সংগ্রামীরা বলছেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে এসেছে যে মানবাধিকারের বিষয়টি সেটা এখন উবে যাচ্ছে বলেই দেখে শুনে মনে হয়। হোয়াইট হাউস প্রেস সচিব সিয়ারা হাকাবি স্যান্ডার্স বলেছেন, দুতের্তের সঙ্গে বৈঠককালে মানবাধিকারের বিষয়টি উত্থাপিত হয়েছে। তবে ফিলিপিনো প্রেসিডেন্টের মুখপাত্র জোর দিয়ে বলেছেন, বিষয়টি আলোচনায় আসেনি। যুক্তরাষ্ট্র প্রশাসনের পদস্থ এক কর্তা ব্যক্তি বলেন, প্রেসিডেন্ট ওবামার মতো করে এখানে আমরা লেকচার দিতে আসিনি। বলেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথাবার্তায় ট্রাম্প ব্যক্তিগতভাবে বেশ জোরালো ভাষায় কথা বলেছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তের সঙ্গে কথা বলার সময় মানবাধিকার প্রসঙ্গ তিনি তুলেছিলেন। মানিলায় সাংবাদিকদের ট্রুডো বলেন, ফিলিপাইনের রাজধানী মানিলায় আসিয়ান শীর্ষ সম্মেলন চলাকালে পৃথক আয়োজনে ভিন্নতর প্রেক্ষিতে আয়োজিত আলোচনায় আইনের শাসনের প্রতি শ্রদ্ধাবোধের কথাটা দুতের্তেকে তিনি বলবার চেষ্টা করেন। উল্লেখ্য, অবৈধ মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে পরিচালিত রড্রিগো দুতের্তের অভিযানে হাজার হাজার প্রাণ বিনাশ ঘটে। ট্রুডো বলেন, প্রেসিডেন্ট তাঁর বক্তব্য মনোযোগ সহকারে শুনেছেন এবং হৃদ্যতাপূর্ণ অস্থিবাচক পরিবেশেই তাঁদের ওই কথাবার্তা হয়। দুতের্তের মাদক বিরোধী অভিযান যা কিনা শুরুই হয়েছিল গত বছর, তাঁর ক্ষমতারোহণের পরপরই শেষাবধি রক্তক্ষয়ী নৃশংস রূপ পরিগ্রহ করে। মানবাধিকার ওয়াচ গ্রুপ বলছে, 2016 মাঝামাঝি শুরু ওই অভিযানে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের গুলিতে কমসে কম 7,000 সন্দেহভাজন মাদক ব্যবসায়ী মাদক চোরাচালানির প্রাণ বিনাশ ঘটে এবং পুলিশি অভিযানে মৃত্যু হয় অপর 3,116 জনের। ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি আজ মঙ্গলবার প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, মারাত্মক প্রাণঘাতী ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত অঞ্চলগুলোর পুনর্বাসনে তাঁর সরকার ত্বরিত ব্যবস্থা নেবে। দেশটিতে আজ সরকারিভাবে শোক দিবস পালন করা হয় হতাহতদের স্মরণে। রবিবারে ইরান ইরাক সীমান্তবর্তী অঞ্চল ঘেঁষে 7.3 মাত্রার ওই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয় কেরমানশাহ এলাকায় এবং ওখানেই পরিদর্শন সফরকালে রোহানি ও কথা বলেন। ইরানের রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থা ইরনা পরিবেশিত খবরে বলা হয়, কম হলেও 530 ব্যক্তির মৃত্যু হয়েছে এ ভূকম্পনের আঘাতে, জখম হয়েছে অপর 7,000 মানুষ। হতাহতদের অনেকেই ইরানের ওই কেরমানশাহ অঞ্চলের সারপোলে জাহাবের বাসিন্দা ছিলেন। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে ওখানটায় মৃত্যু হয়েছে 7 জনের, আহতের সংখ্যা 5 শতাধিক। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের সূত্রে বলা হয়, ভূকম্পনের কেন্দ্রবিন্দু ছিল ইরাকের কুর্দিস্তান অঞ্চলের হাল্লাবজা শহরের অদূরে, এবং কম্পনের ঝটকা তুরস্ক এবং ইসরায়েল অবধি অনুভূত হয়।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
মিয়ানমারের সামরিক বিভাগের একটি রিপোর্ট, যা কিনা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ওখানে সফরে যাবেন একথা চিন্তা করেই প্রণয়ন করা হয়, তাতে বলা হয়েছে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে সৈন্যরা মানবাধিকার লঙ্ঘন ঘটানোর মতো তৎপরতা চালিয়েছে, এরকম কোনো প্রমাণাদি অভ্যন্তরীণ তদন্তানুসন্ধানে কিছু মেলেনি। আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো কাল বিলম্ব না করেই ওই রিপোর্টে ধিক্কার ব্যক্ত করেছে, তা প্রত্যাখ্যান করেছে। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার ওয়াচ গ্রুপ এটাকে চোখ ঠারার চেষ্টাবত ডাহা মিথ্যে বলে অভিহিত করেছে। অধিকার গোষ্ঠীগুলো বলছে ব্যাপক হত্যাযজ্ঞ, যৌন সহিংসতা, লুটতরাজ, ধ্বংস সাধনের ঘটনা প্রবাহ বর্মী সামরিক বাহিনী ধামা চাপা দেবার চেষ্টা করেছে। এ সম্পর্কে আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু তাঁর রিপোর্টে বলছেন,
রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপরে দেশটির সেনাবাহিনী নির্মম হত্যাযজ্ঞ, ধর্ষণ সহ নানা ধরনের অত্যাচার নির্যাতনের ঘটনার সাথে মিয়ানমারের সেনাবাহিনী সম্পৃক্ত নয় বলে দাবি করে এ সংক্রান্ত সকল দায় তারা অস্বীকার করেছে। সোমবার মিয়ানমার সেনাবাহিনী এক রিপোর্ট প্রকাশ করেছে যাতে ওইসব ঘটনা তারা ঘটায়নি বলে দাবি করা হয়েছে। দেশটির সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হলিয়াং তার ফেসবুক পেজে দেশটির সেনাবাহিনীর নিজস্ব অভ্যন্তরীণ তদন্তে রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতন চালানো সহ যেসব অভিযোগ আনা হয়েছে তাতে তারা যুক্ত নয় বলে প্রমাণিত হবার দাবি করেছেন। জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এমন তথ্য প্রমাণাদি হাজির করেছে যাতে মিয়ানমারের সেনারা ওইসব নির্মম ঘটনার সাথে সরাসরি যুক্ত বলে বলা হচ্ছে। রোববারই জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত প্রমিলা প্যাটন অন্যান্য অত্যাচার সহ পরিকল্পিত ভয়াবহ যৌন নির্যাতনের সাথে মিয়ানমার সেনাবাহিনী সরাসরি যুক্ত বলে ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেছেন। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মিয়ানমার সেনাবাহিনীর রিপোর্টকে ডাহা মিথ্যা বলে অভিহিত করেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত টিপু রায়কে পুলিশ গ্রেফতার করেছে। জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী তাঁর রিপোর্টে।
রংপুর সদর উপজেলার ঠাকুরপাড়া গ্রামে গত শুক্রবার একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষের প্রতিবাদে গ্রামে হামলা চালায়। বেশ কয়েকটি হিন্দু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে একজনের প্রাণহানি ঘটে, আহত হন 1/2 শতাধিক মানুষ, গ্রেপ্তার করা হয় 176 জনকে। মঙ্গলবার ঘটনাস্থলে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শন শেষে মন্ত্রী টিটু রায়কে গ্রেপ্তার করা হয়েছে বলে তথ্য দেন। বলেন, টিটু রায় দোষী হলে বিচার হবে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যৌথভাবে এক মানববন্ধনের আয়োজন করে। ওদিকে রংপুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত হিন্দুদের ক্ষতিপূরণ নিরাপত্তা দেওয়া হবে বলে ভারতকে আশ্বস্ত করেছে বাংলাদেশ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক টুইট বার্তায় একথা জানিয়েছেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বাংলাদেশ সরকারের সমালোচনা করে বলেন, সুষমা স্বরাজ বললে আপনারা ওখানে যাবেন, এটা কিসের আলামত? মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই বিষয়টির ওপরই একটি সাক্ষাৎকার রয়েছে বিশ্ব সংবাদের পরপরই। বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী মুস্তফা কামাল জানিয়েছেন, গত 16-17 অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 7.28% হয়েছে। জানাচ্ছেন জহুরুল আলম তাঁর রিপোর্টে।
পরিকল্পনা মন্ত্রী মুস্তফা কামাল সাংবাদিকদের মঙ্গলবার ঢাকায় বলেছেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস প্রবৃদ্ধির এই চূড়ান্ত হিসাব দিয়েছে। দেশের অর্থনীতির ইতিহাসে এই প্রথম এত উচ্চমাত্রার প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হল। তিনি বলেন, দেশের মানুষের গড় মাথাপিছু আয় এখন $1,610 উন্নীত হয়েছে। পরিকল্পনা মন্ত্রী বলেন, বাংলাদেশের বর্তমান মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি জিডিপির আকার $24,968 কোটি। তিনি বলেন, বাংলাদেশ, ইথিওপিয়া এবং কম্বোডিয়া এই তিনটি দেশেই পরপর 2 বছর জিডিপি প্রবৃদ্ধি 7% বেশি হয়েছে। তিনি মনে করেন, জিডিপির প্রবৃদ্ধি 7 ছাড়ানোর পেছনে দেশের কৃষক, শ্রমিক, বেসরকারি খাত সহ সবার অবদান আছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ইরাকের কুর্দি কর্তৃপক্ষ আজ মঙ্গলবার বলেছেন, সুপ্রিম কোর্ট যে বিচ্ছিন্নতাবাদে নিষেধাজ্ঞা দিয়েছে তাঁরা তার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। আধা স্বায়ত্তশাসিত ওই অঞ্চলটি মাস 2 আগে যে বিপুল সংখ্যাধিক্য ভোটে স্বাধীনতার গণভোট সমর্থন করে ভোট দিয়েছিলেন, তারপর এ মনোভাব এই প্রকাশ পেল। ইরাকের কেন্দ্রীয় সরকার ওই রায় প্রত্যাখ্যান করেছিল, বলেছিল এটা সংবিধান বিগর্হিত। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী একটি 474 একটি কার্গো বিমান মঙ্গলবার ঢাকায় এসেছে। দুবাই কর্তৃপক্ষের দেয়া ত্রাণ সাহায্য সংগ্রহ করে রেডক্রস এই সাহায্য ঢাকায় নিয়ে এসেছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
আন্তর্জাতিক রেডক্রসের মাধ্যমে বিভিন্ন দেশ এবং সংস্থার মানবিক সহায়তা পাঠানো হচ্ছে রোহিঙ্গা শরণার্থীদের জন্য। গত সেপ্টেম্বরে শুরু হওয়া রেডক্রসের সাহায্য আসছে প্রায় প্রতি সপ্তাহেই। মঙ্গলবারও ঢাকায় এসেছে রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী একটি 747 কার্গো বিমান। দুবাই কর্তৃপক্ষের দেয়া ত্রাণ সাহায্য সংগ্রহ করে রেডক্রস এই সাহায্য ঢাকায় নিয়ে এসেছে। কর্মকর্তারা জানিয়েছেন মঙ্গলবার যেসব ত্রাণ সামগ্রী এসেছে তার মধ্যে 16,000 কম্বল, 12,000 অস্থায়ী ঘর তৈরির তারপুলিন সহ অন্যান্য সামগ্রী রয়েছে। এই সাহায্য সম্পর্কে ভয়েস অফ আমেরিকাকে বলেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ বিষয়ক পরিচালক নাজবুল আলম খান।
আমরা যেটা অপারেশনটা পরিচালনা করছি দ্যাট ইজ পপুলেশন মুভমেন্ট অপারেশন, এটা গ্লোবালি প্রায় 190টা দেশের থেকে মোটামুটি বিভিন্ন আমরা এই ধরনের সাপোর্ট পাচ্ছি, বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা বহির্বিশ্বের বিভিন্ন ন্যাশনাল সোসাইটি বা ন্যাশনাল রেড ক্রস রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে পাচ্ছি। তার ভিতর যেমন ধরেন আজকে আমরা রিসিভ করব মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট, ভালো কোয়ান্টিটির তারপুলিন, ব্লাঙ্কেট এবং থার্মাল ব্লাঙ্কেট। এরকম রেগুলারই আমরা মোটামুটি প্রতি সপ্তাহে একটা দুটো এয়ারক্রাফট আপনার দুবাই থেকে, কেএল থেকে আমাদের বাংলাদেশে ঢাকাতে ল্যান্ড করছে, যেটা পপুলেশন মুভমেন্ট অপারেশনের জন্য বিভিন্ন ন্যাশনাল রেড ক্রস রেড ক্রিসেন্ট সোসাইটি আমাদের মাধ্যমে এই রাখাইন পিপল যারা মিয়ানমার থেকে পলায়ে আমাদের দেশে এসে আশ্রয় গ্রহণ করছে তাদের জন্য।
কর্মকর্তারা জানিয়েছেন সেপ্টেম্বরে জাপান রেডক্রস পুরো একটি ফিল্ড হাসপাতালে সরঞ্জামাদি নিয়ে একটি কার্গো বিমান পাঠিয়েছিল। গত 16 অক্টোবর থেকে ওই হাসপাতালটি চালু হয় এবং প্রতিদিন শত শত রোহিঙ্গা শিশু, নারী, পুরুষ সেখান থেকে চিকিৎসা নিচ্ছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারত ও মিয়ানমারের কূটনৈতিক সম্পর্কে 70 বছর পূর্তি উপলক্ষে গত সপ্তাহে ইয়াঙ্গুনে যে বৈঠক হয় তাতে রোহিঙ্গা সংকট নিরসন নিয়ে তেমন কোনো আলোচনা বা সমঝোতা হয়নি। বৈঠকের পর যে ইয়াঙ্গুন ঘোষণাপত্র সই করেছে দুই দেশের প্রতিনিধিরা তাতে মূলত ভারত মিয়ানমার দ্বিপাক্ষিক বিষয়গুলো ছিল। এ নিয়েই কলকাতা থেকে গৌতম গুপ্তের সঙ্গে কথা বলেছেন সেলিম হোসেন।
গৌতম গুপ্ত, ইয়াঙ্গুনে সম্প্রতি ভারত এবং মায়ানমারের বিশেষজ্ঞদের যে সম্মেলন হলো রোহিঙ্গা সমস্যা নিয়ে, সেই সম্মেলনে কি আলোচনা হয়েছে?
দেখুন, সম্মেলন হয়েছে নভেম্বরের 10 আর 11, গত সপ্তাহের শুক্র আর শনিবার। কিন্তু তাতে নানা বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের মানুষ বা বাংলাদেশের মানুষের অনেকেই ওতে রোহিঙ্গা বিষয়ে কি আলোচনা হয়েছে সেটা জানতে খুব উৎসুক হলেও ওখানে তেমন কিছু হয়েছে বলে কোনো ইঙ্গিত নেই।
কিন্তু ওই সম্মেলনটি তো ছিল মূলত ভারত এবং মায়ানমারের কূটনৈতিক সম্পর্কের 70 বছর পূর্তি উপলক্ষে।
হ্যাঁ, সেটা তো উপলক্ষ ছিল, কিন্তু যেটা হয় সে তো 70 বছরে একবারই 70তম হবে। কিন্তু এখন দুই দেশের মধ্যে যেটা বড় ঘটনা সেটা হচ্ছে রোহিঙ্গা উদ্বাস্তুদের নিয়ে। বাংলাদেশের মতো অত না হলেও ভারতবর্ষে কিছু রোহিঙ্গা উদ্বাস্তু আছে এবং ভারত তাদের ফেরাতে আগ্রহী এবং এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হচ্ছে। কাজেই ভারত এবং মায়ানমার দুই দেশই যে এই ব্যাপারটা নিয়ে চিন্তিত তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে ইয়াঙ্গুন ঘোষণাপত্র হলো বৈঠকের শেষে তাতে কিন্তু রোহিঙ্গার সমস্যার কোনো উল্লেখই নেই। এটা আশ্চর্য লাগলেও এটাই বাস্তব।
মানে যে রোহিঙ্গা নিয়ে যেটুকু আলোচনা এসছে ওটা ভারভালি হয়েছে, কোনো কাগজপত্রে তার উল্লেখ নেই?
না, কাগজপত্র কিছু নেই।
তাহলে এই সম্মেলনে মূল কি বিষয় নিয়ে আলোচনা হলো 70 বছর?
মূল এদের নানান দ্বিপাক্ষিক বিষয় তো ছিল। ভারতের আগ্রহ আছে যে তাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি থেকে মায়ানমারে বিদ্রোহীরা ঢুকে পড়ে, ঢুকে পড়েছেও আগে, এবং দুবছর আগে ওই রকম একটি বিদ্রোহী দল তারা ভারতে ঢুকে ভারতীয় সেনাবাহিনীর ওপর আক্রমণ করেছিল বলে ভারত সরকারিভাবে নয় বেসরকারিভাবেই সীমান্ত পেরিয়ে মায়ানমারে ঢুকে পড়ে তাদের ওপর পাল্টা আক্রমণ চালায়। এটা যতদূর জানা যায় এটা মায়ানমারকে বলেই ভারত করেছে এবং মায়ানমার সেটা নিয়ে কোনো হইচই করেনি। তাদের মনে হয়েছে হ্যাঁ এদের নিয়ন্ত্রণ করতে গেলে এসব ছাড়া হয়তো উপায় নেই। তা কাজেই ভারতের সঙ্গে মায়ানমারের এই ধরনের সামরিক সহযোগিতার প্রয়োজনও আছে এবং সেটা চলছেও, কাজেই এটা নিয়ে আলোচনা হয়েছে।
হ্যাঁ, এই দ্বিপাক্ষিক বিষয়, নিরাপত্তা বিষয়, তারপরে আপনার ব্যবসা বাণিজ্য, এইসব
সামরিক সহযোগিতা। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া ভারত ওদেশে কয়েকটি বড় বড় পরিকাঠামো প্রকল্পে লগ্নি করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। হ্যাঁ, সেসব বিষয়েও আছে।
কিন্তু মানে এই রোহিঙ্গা সংকটই বলা যায় এখন, কারণ 25 অগস্টের পরে রোহিঙ্গা ইস্যু নিয়ে যে অবস্থার সৃষ্টি হয়েছে, বাংলাদেশে যে পরিমাণ রোহিঙ্গা শরণার্থী ইতিমধ্যে গেছে বলা হচ্ছে 6 লাখের মতো, অনেকে আশা করেছিল যে চীন এবং ভারত যদি মিয়ানমারকে বলে এই সংকট, এই সমস্যার সমাধান করো, রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাও কিংবা নির্যাতন বন্ধ করো, তাহলে হয়তো কাজ হবে। কিন্তু ভারত তো তার নিজের দেশের যে রোহিঙ্গা আছে তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ বা আলোচনা করে না।
চীনের তো এ নিয়ে খুব একটা মাথা ঘামানোর ব্যাপার নেই, কারণ চীনে তো কেউ গিয়ে ঢুকছে না শরণার্থীরা। বরং ভারতের অসুবিধা হচ্ছে চীনের কাছে আল্লাহ দিতে হওয়ার হয়তো কারণ আছে। কাজেই চীন এখানে খুব একটা সরাসরি যুক্ত নয়। চীনের সঙ্গে অন্য সমস্যা আছে, কেননা ভারত চায় যে চীন যে মায়ানমারে নানা রকম প্রকল্প করছে এবং মায়ানমারের সঙ্গে বন্ধুত্ব ও যোগাযোগ বাড়াচ্ছে সেটার একটা পাল্টা ব্যবস্থা করতে হবে। কেননা মায়ানমার সঙ্গে থাকাটা ভারত নিজের স্বার্থের কথা বিবেচনা করেই বেশি করে চাইছে। কাজেই মায়ানমারকে খুশি রাখাটা ভারতের একটা কূটনৈতিক দায়।
আরেকটি বিষয়, জঙ্গিবাদের যে বিষয়টি, ভারতে আল কায়দা, ইসলামিক স্টেট সহ বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠীর মানে আনাগোনা এবং উত্থান গত কয়েক বছর ধরে পরিলক্ষিত হয়েছে মিয়ানমারের সঙ্গে। জি, মিয়ানমারের সঙ্গে এইবারকার এই সম্মেলনে কি এই জঙ্গিবাদ বিরোধী বা জঙ্গিবাদ প্রতিরোধের কোনো বিষয় আলোচনা হয়েছে কিনা?
দেখুন, এগুলো খুব স্পষ্ট করে ওই যে কাগজ প্রকাশিত হয়েছে তাতে নেই, কিন্তু এগুলো আমার মনে হয় সহজেই অনুমেয় যে এগুলো কথা হবেই। আর দুদিন ধরে আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, বিভিন্ন বিশেষজ্ঞরা বৈঠকে ছিলেন, তারা এগুলো তুলবেন না তা হতেই পারে না। এই যে জঙ্গি এবং বিচ্ছিন্নতাবাদীদের ক্রমশই দাপট বাড়ছে সেটা নিয়ে তো ভারতেরও উদ্বেগ, মায়ানমারেরও উদ্বেগ। বস্তুত গোটা দক্ষিণ পূর্ব এশিয়াতেই বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেখানে সব দেশ যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য একমত এবং একসঙ্গে কাজ না করে তাহলে একা কোনো দেশ এদের ঠেকাতে পারবে না। কাজেই ধরে নেওয়া যেতে পারে এগুলো নিয়েও কথাবার্তা হয়েছে। এবং আলোচনা চক্রের উদ্যোক্তারা ছিলেন কলকাতার ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ আর মায়ানমার ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ। বলাই বাহুল্য এরা দুটি বেসরকারি সংস্থা হলেও এদের পেছনে সরকারের সাহায্য অবশ্যই ছিল।
কিন্তু দুই সরকারের কোনো মানে সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ, ডিসিশন মেকিং করেন যারা, মন্ত্রী কিংবা সচিব পর্যায়ের কোনো কেউ ছিলেন এই সময় আলোচনা?
না, যারা ছিলেন সবাই মানে অধ্যাপক, আমলা, বর্তমান কূটনীতিবিদ ছিলেন,
বুদ্ধিজীবী গোছের।
হ্যাঁ, শিক্ষকরাও ছিলেন। এদের বক্তব্যের মধ্যে দুই দেশেরই সরকারি মতামত মোটামুটি প্রতিফলিত হয়েছে এটা ধরে নেওয়া যায়, কিন্তু সরাসরি এটা কোনো সরকারি
সিদ্ধান্ত হয়নি। আরেকটি বিষয়, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফর করেছেন এবং মিয়ানমারের নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেখানে বাংলাদেশে যেসব রোহিঙ্গারা এসছে তাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে একটি আলোচনা হয়েছে, একটি সমঝোতার মতো হয়েছে আর কি, একটি চুক্তির মতো হয়েছে। এই এই ভারতের সঙ্গে, ভারতে যদিও খুব কম সংখ্যক রোহিঙ্গা শরণার্থী রয়েছেন,
40,000।
হ্যাঁ, ভারতের সঙ্গে এরকম কোন চুক্তি বা আলোচনা বা সমঝোতা হয়েছে কিনা?
না, ওরা নীতিগতভাবে মায়ানমার সরকার বলেছে হ্যাঁ আমরা ফেরত নেব, কিন্তু এগুলো শর্ত সাপেক্ষ, শর্তগুলো খুব কঠিন।
আচ্ছা।
যেমন যিনি ফেরত যাবেন তিনি যে মায়ানমারের নাগরিক ছিলেন, তার পরিচয়পত্র, তার সেখানে বসবাস করবার প্রমাণ, এইগুলো চায় মায়ানমার সরকার। তো সেখানে বলা হচ্ছে দেখুন সেগুলো হয়তো অনেকেরই ছিল, কারোর হয়তো ছিল না সেটা অন্য কথা, যাদের ছিল যেভাবে তারা উৎখাত হয়ে চলে এসছে পালিয়ে, যেখানে সেনাবাহিনী আক্রমণ করে আগুন দিয়ে দিয়েছে তাদের ঘর বাড়িতে, বহু লোক মারা গিয়েছেন, বাড়িঘর তো পুড়ে ছাই, সেখানে একটা কাগজের প্রমাণ কি করে আনা সম্ভব?
জি, মানে অত্যন্ত জরুরি জিনিস নিয়ে এরা আসতে পারেনি, কাগজ নিয়ে কিভাবে আসবে?
প্রাণ নিয়ে আসাটাই সবাই পেরে ওঠেনি, সেখানে কি আর অন্ধকারের মধ্যে কাগজ কোথায় আছে, এসব কথা কি মানুষের মনে পড়ে?
সেই আচ্ছা,
এটা খুব মুশকিল।
ভারতে যে 40,000 মতো রোহিঙ্গা শরণার্থী, এরা কি এই 25 অগাস্টের পরে এসছে নাকি আগেও ছিল?
না, এরা বেশিরভাগই তার আগে গত কয়েক বছর ধরে ধীরে ধীরে এসছে।
এই 2-3 মাসে কি
আবার অনেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢুকে পড়েছেন?
আচ্ছা, কিন্তু এই 2-3 মাসের ভিতরে কি কোনো রোহিঙ্গা শরণার্থী ভারতে এসেছে?
খুব উল্লেখযোগ্য কোনো সংখ্যা নয়।
তো এই রোহিঙ্গা শরণার্থী যারা ভারতে, যে 40,000 বসবাস করছে, এদের কি নির্দিষ্ট কোনো ক্যাম্প করা হয়েছে যাদের দেখাশোনা করছে? কারা
ক্যাম্প? না, এরা নিজেদের উদ্যোগেই যে যেমন যেখানে পেরেছে সেখানে, রাজস্থানেও আছে, জম্মু কাশ্মীর রাজ্যের জম্মু এলাকাতেও আছে, ঠিক কোনো নির্দিষ্ট যে ওইখানে গিয়ে সরকারের তরফে তাদের থাকবার ব্যবস্থা করে দেওয়া হয়েছে সেটা বিশেষ নয়, বেশিরভাগই তারা নিজেদের উদ্যোগে করেছে এবং তাদের অন্য হয়তো ভারতের স্থানীয় কোনো যোগাযোগ বন্ধু বান্ধব ছিল, তারা সেইভাবে করেছে।
আচ্ছা, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর বর্তমানে যে ইনফ্লাক্স, যে পরিমাণে হঠাৎ করে একসঙ্গে 6 লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে ঢুকে পড়লো, এবং মুসলমান মানে ধর্মবিশ্বাসে তারা বেশিরভাগই মুসলমান, কিছু হিন্দু,
কিছু হিন্দু আছে,
দুনিয়াব্যাপী রোহিঙ্গাদের পক্ষে এবং মিয়ানমারের বিপক্ষে আন্দোলন হয়েছে, অনেকে বিক্ষোভ করেছে, অনেকে দাবি করেছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার, ভারতের মুসলমানরা এরকম কিছু করেছে কিনা কখনো?
এটা বিচ্ছিন্নভাবে কলকাতাতে একটা বড় মিছিল হয়েছিল, একটা ধর্মতলার মোড়ে একটা বড় সভা হয়েছিল, এগুলো একেবারে গোড়ার দিকে, মানে ওই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পর আর এখানে সেরকম কোনো অ্যাক্টিভিটি দেখা যায়নি। হতে পারে ভারতবর্ষ বলেছে আমরা এদের থাকতে দিতে পারবো না, মানে নতুন করে যারা শরণার্থী হয়ে আসছে, কিন্তু বাংলাদেশে যারা এসে পড়েছে তাদের একটা ন্যূনতম আশ্রয়, খাদ্য এইসবের জন্য বাংলাদেশের সঙ্গে হাতে হাত মিলিয়ে ভারত কাজ করছে, অনেক সাহায্য পাঠিয়েছে। হয়তো তারপরেই এখান থেকে রোহিঙ্গা নিয়ে ভারত সরকারের যে একটা সহানুভূতি সম্পন্ন ব্যবহার করছে, মনে মনে তারা যতই অবাঞ্ছিত হোক, সেইটার পর আর তেমন কিছু হয়নি।
ভারতের গণমাধ্যমগুলোর মত কি রকম, কেমন মতামত দিচ্ছে এই রোহিঙ্গা বিষয়ে?
খুব ভাই, কেউ খুব যে চিন্তিত তা নয়। দেখুন, আপনি নিজেই যেটা বললেন, যারা পালিয়ে এসেছেন রোহিঙ্গারা তারা বেশিরভাগই ধর্মবিশ্বাসে মুসলিম, কেমন?
জি।
সেই জন্য মুসলিম দেশগুলো এটা নিয়ে বিচলিত, কাজে এর মধ্যে একটা ধর্মীয় সহানুভূতির ব্যাপার আছে। ভারতীয় মুসলিম যারা তাদের ব্যক্তিগতভাবে মনে হয়েছে, কিন্তু সাধারণভাবে এখানে বিশেষ কিছু আলোড়ন হয়নি। কিন্তু দেখুন, যখন ভারতবর্ষ জেগে উঠেছিল, খুব তৎপর হয়েছিল, যখন পাকিস্তানের আমলে পূর্ব পাকিস্তানের অত্যাচার শুরু হয় পশ্চিম পাকিস্তানি সরকারের, তখন কিন্তু ধর্ম নির্বিশেষে বিষয় ছিল না, একেবারেই ছিল না, সেখানে হিন্দু মুসলিম উভয়ে ধর্মাবলম্বী মানুষই চলে এসেছিলেন, এবং মানুষ সত্যি সত্যি অতিরঞ্জন না করেই বলা যায় ভারতের মানুষ একবারে বুক পেতে তাদের অভ্যর্থনা করেছিল, প্রায় তো 1 কোটি শেষ অব্দি গিয়ে দাঁড়িয়েছিল।
এই রোহিঙ্গা বিষয়টি এখন তো একদম মানে মানে এখনকার যে পরিস্থিতি একটি মানবিক আবেদনের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার কারণে
সে তো অন্যান্য দেশেও গেছে, রাষ্ট্রসংঘেও এটা নিয়ে আলোচনা হচ্ছে, মায়ানমারকে ভর্ৎসনা করা হচ্ছে, কিন্তু ও দেশে যে কোনো কারণেই হোক দীর্ঘ ইতিহাস আছে পেছনে, সেখানে মুসলমানদের সঙ্গে বৌদ্ধদের একটা বহুদিনের বিবাদ বিরোধ আকচাকচি রয়েছে। লক্ষ্য করুন, মায়ানমার সরকার কিন্তু এদের বাঙালি বলে,
সেটাই, বিভিন্ন সময় মানে মিয়ানমার থেকে যেসব স্টেটমেন্ট এসছে ওদেরকে বাঙালি বলা হয়েছে।
হ্যাঁ হ্যাঁ, যদিও তাদের তারা যে ভাষায় কথা বলে তার সঙ্গে আমাদের পরিচিত বাংলা ভাষার তেমন কোনো মিল নেই,
খুব সামান্য মিল আছে, আমরা তো বুঝতে পারি না কিছুই তাদের তাদের ভাষা।
হ্যাঁ, চট্টগ্রামের লোকেরা হয়তো কিছু কিছু বুঝলেও বুঝতে পারেন।
যাই হোক, এই সমস্যার সমাধান হোক এই এদিকে আমরা তাকিয়ে রইলাম। অসংখ্য ধন্যবাদ গৌতম গুপ্ত আজকের অধিবেশনে আপনি যোগ দেওয়ার জন্য।
ধন্যবাদ।
বাংলাদেশের রংপুরে হিন্দুদের ওপর সম্প্রতি যে হামলা হয় সে সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ওই জায়গায় যথেষ্ট সংখ্যক পুলিশ না থাকায় হামলা ঠেকানো যায়নি। এ সম্পর্কেই বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তের সঙ্গে কথা বলেছেন আহসানুল হক।
রংপুরের ঠাকুরপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষের ঘরে হামলা চালানো হয়, অগ্নিসংযোগ করা হয়। তার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি আজকে বলেছেন হামলাকারীদের হাত থেকে হিন্দু বাড়িগুলো রক্ষা করতে না পারার জন্য পুলিশের সংখ্যা ছিল কারণ, কারণ যথেষ্ট সংখ্যক পুলিশ ছিল না। এই মন্তব্যের ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি?
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটি উপস্থাপন করেছেন আমি একটু বলতে চাই এইভাবে যে ঘটনাটা ঘটার প্রায় পাঁচ দিন আগে থেকেই কিন্তু হামলাকারীরা তারা পরিকল্পনা গ্রহণ করছিল এবং এই বিষয়টি স্থানীয় প্রশাসন জানে, তারাও বিভিন্ন পর্যায়ে এই হামলা যারা করবে পরিকল্পনা যারা করছিল তাদের সাথেও তারা কিন্তু নানানভাবে আলাপ আলোচনা করেছে। কিন্তু আমরা মনে করি যে যে এবং এমনকি এরা কিন্তু হামলা চালানোর আগে নানান প্রচারও করেছে, মাইকিং করেছে, তাহলে আমার কথাটা হলো এই এই ঘটনা যারা করতে চাইল তাদের ক্ষেত্রে যদি প্রশাসন প্রিভেন্টিভ মেজারটা গ্রহণ করত তাইলে এই যে আটটি বাড়ির ১৬টা ঘর যে জ্বালিয়ে দেওয়া হলো এবং মন্দিরগুলো জ্বালিয়ে দেওয়া হলো বা এটাকে আবার হামলাকারীদের প্রতিরোধ করতে গিয়ে যে হতাহত হলো এই দুঃখজনক ঘটনা তো হয়তো নাও হতে পারত। সেখানে আমার কাছে যেটা মনে হয়েছে পুলিশ কম এটা বড় কথা নয়, বড় কথা হলো প্রশাসন মামলার পরিকল্পনাকারীদের আগে থেকেই তাদের পরিকল্পনাতে যাতে বাস্তবায়ন করতে না পারে তার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণের ব্যর্থতা। এই ব্যর্থতার দায়ভার সরকারকে স্বীকার করতেই হবে এক। দ্বিতীয় কথাটি হলো এই ঘটনা তো বিচ্ছিন্ন ঘটনা নয়, আমরা লক্ষ্য করেছি যে ১৯৯০ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত একটানা বঙ্গবন্ধুকে হত্যা করার পর থেকেই এদেশে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে তাদের বাড়িঘরে হামলা, তাদের উপাসনালয়ে হামলা, দেববিগ্রহ ভাঙচুর, ঘর বাড়ি লুট, নারী ধর্ষণ অব্যাহতভাবে ঘটেছিল। আমরা আশা করেছিলাম ২০০৮ সালের নির্বাচনের পরবর্তীতে যখন সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে বঙ্গবন্ধুর দল বাংলাদেশ আওয়ামী লীগ যে দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্বাধীন সরকার যখন গঠিত হলো আমরা আশা করেছিলাম সঙ্গত কারণেই অতীতের ঘটনার আর কোনো পুনরাবৃত্তি ঘটবে না। কিন্তু আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করেছি ২০১১ সালের মাঝামাঝি থেকে স্কুল শিক্ষকদের টার্গেট করে, হিন্দু স্কুল শিক্ষকদের টার্গেট করে মহানবীকে কটূক্তি করেছে এমনতর মিথ্যা অভিযোগ করে আমরা প্রায় বিভিন্ন জায়গার পাঁচ সাতজন স্কুল টিচারের বাড়িঘরে হামলা করতে দেখেছি, আগুন দিয়ে জ্বালাতে দেখেছি এবং সেই সময় আমরা কিন্তু তদন্ত হয়েছিল, নানান সংস্থা তদন্ত করেছে ঘটনাগুলো নিয়ে এবং এই তদন্তের মধ্যে যেটা বেরিয়ে এসেছিল তাতে দেখা গেল যে মূলত ৭১ মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামায়াতে ইসলামী তারা এই ঘটনাগুলোর মূল হোতা, কিন্তু তার সাথে আবার যুক্ত ছিল সরকারি দলের নাম ভাঙিয়ে কিছু লোক, তারাও কিন্তু মেলবন্ধনে এই পরিকল্পনা এবং বাস্তবায়নের মধ্যে ছিল। পরবর্তী পর্যায়ে আমরা ডেলারসন সাইডির রায় দেওয়ার দিন থেকে, তার আগের দিন থেকেই আমরা একটানা লক্ষ্য করেছি যে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা আগের মতো একটানা ভাবে চললো। এবং শুধু তাই না, আমরা এক পর্যায়ে লক্ষ্য করলাম পুরোহিত যাজক যারা তাদেরকে গলা কেটে হত্যাও করা হলো, গির্জাও কিন্তু বাদ গেল না। কিন্তু এই হামলার মধ্য থেকে মঠ মন্দির গির্জা কিছুই বাদ গেল না। আমরা সব জায়গায় লক্ষ্য করেছি যে প্রশাসনের ভূমিকা হলো অনেকটা, প্রশাসন দায়সারা গুছের একটা ভূমিকা পালন করে। এবং আজ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে তার কোনো বিচার আজ পর্যন্ত হয়নি। দুঃখজনকভাবে অনেক সময় দেখা গেছে এই রামুখিয়া টেকনাফ থেকে পাবনার সাঁথিয়া, চিরির বন্দর, দিনাজপুরের সাতক্ষীরা, নানান জায়গায় এই আপনার কি বলে নানান জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে, ঘটনার পরপর কিন্তু কিছু লোককে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করে সিচুয়েশনকে এক ধরনের কিন্তু প্রভাব দেওয়ার চেষ্টা হয়। এরপরে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার নামে লক্ষ্য করার বিষয় যে রাজনৈতিক দলগুলো আর পুলিশ প্রশাসন একসাথে মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার সবার কথা বলে তারা দুর্বৃত্তদের রক্ষা করার চেষ্টা করে। এবং মাস দুয়েক পরে পুলিশ রিপোর্ট দেয়, প্রায় মামলায় এই রিপোর্টগুলো এসছে, ঘটনা সত্য তবে সাক্ষী পাওয়া যায় নাই। অর্থাৎ এক ধরনের না, সংখ্যালঘুদের উপর হামলার ক্ষেত্রে দায়মুক্তির সংস্কৃতি এদিকে অব্যাহতভাবে রাখা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ইন্টেলিজেন্সের কোনো ঘাটতি ছিল না, তিনি সাংবাদিকদের বলেছেন যে ইন্টেলিজেন্সের কোনো ঘাটতি ছিল না কিন্তু ঘটনা আকস্মিকভাবে ঘটেছিল, এটি বলেছেন, সেটি একটি ব্যাপার। আরেকটি হচ্ছে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আপনি সাধারণ সম্পাদক, এই সংগঠনের পক্ষ থেকে বা এই ধরনের অন্যান্য সংগঠনের পক্ষ থেকে আপনারা এই ঘটনাগুলোকে ভবিষ্যতে যেন না ঘটে এবং বিচার পায় সেজন্য আপনারা কি ধরনের উদ্যোগ নিয়েছেন চাপ সৃষ্টি করার জন্য?
আমি আপনাকে বলি যে আপনি জানেন যে 2011 সালের ঘটনার পর থেকে আমরা বারবার প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিদের সাথে দেখা করেছি, কথা বলেছি, রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছি, তাদের কাছে অ্যাপিল করেছি। বিভিন্ন সময় ঘটনা যখন ঘটে তখন আমরা বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ইত্যাদি করেছি। এমনকি আজ থেকে 2 বছর আগে ঢাকার সর্বাধ্যী উদ্যানে এই সত্য বিগত 47 এর পর থেকে এই পর্যন্ত সময়কালের মধ্যে আমরা লক্ষ মানুষের সমাবেশ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তরফ থেকে আমরা বলেছি আজকের বাংলাদেশে আমরা অস্তিত্বের সংকটের মুখোমুখি হয়েছি। সম অস্তিত্বের সংকট থেকে রক্ষা এবং সম অধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে ওই মহাসমাবেশ থেকে আমরা 7 দফা দাবি গ্রহণ করে রাষ্ট্র সরকার জাতির সামনে আমরা উপস্থাপন করেছিলাম। এবং এই 7 দফা দাবি নিয়ে কিন্তু আমরা আমাদের আন্দোলনগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং অতি সাম্প্রতিককালে বাংলাদেশের সকল ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সংগঠন সমূহ তারা অস্তিত্ব রক্ষার জন্য আজকে সংখ্যালঘু ঐক্য মোর্চা গঠন করতে বাধ্য হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সংগঠন সমূহের জাতীয় সমন্বয় কমিটি। এই কমিটি ইতিমধ্যে কিন্তু ঐক্যবদ্ধভাবে বেশ কিছু আন্দোলন কর্মসূচি তারা গ্রহণ করেছে। আমাদের কাছে আতঙ্কের হলো আগামী যে নির্বাচন, এই নির্বাচনেতে অতীতীয় যতগুলো নির্বাচন হয়েছে, নির্বাচন আমাদের জন্য নির্যাতনের অভিশাপ বয়ে নিয়ে আসে। আমরা সামনের নির্বাচন নিয়ে আমরা অধিকতর শঙ্কিত হয়ে পড়েছি। নাগরিক হিসেবে আমরা চাই নির্ভয়ে নির্বিঘ্নে আমরা যাতে ভোটটা প্রদান করি, কিন্তু দেখা যায় নির্বাচনের আগেও আমাদের উপর হামলা শুরু হয় নির্বাচনের পরে, এক নাগারে তো অব্যাহত থাকে। বিএনপি জামাত জোট সরকারের আমলেও দেওয়া হয়েছে। আমরা লক্ষ্য করছি যে 2008 সালে 2011 সালের পর থেকে এই পর্যন্ত সময়কালের মধ্যেও একই ধারায় আমাদের উপর এই নির্যাতন গুলো চলছে। একটা তফাৎ আছে, অতীতে মামলা নেওয়া হতো না ব্যতিক্রম ছাড়া, আর এখন কিন্তু মামলাও নেওয়া হয়, আসামিকেও ধরা হয়, পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু দুঃখজনক ভাবে হলেও কারো শাস্তি আজ পর্যন্ত হলো না। দুঃখের সাথে বলতে চাই যে 2001 থেকে 2006 সাল বিএনপি জামাত জোট সরকারের আমলে যে ঘটনা, হাজার হাজার ঘটনা সংঘটিত হয়েছে সাম্প্রদায়িক সহিংসতা, সেগুলো তদন্ত করার জন্য হাইকোর্টের নির্দেশে শাহাবুদ্দিন কমিশন গঠিত হয়েছিল। এই শাহাবুদ্দিন কমিশন 2012 সালে সরকারের কাছে সুপারিশ সম্বলিত রিপোর্ট তারা পেশ করেছিল, কিন্তু আজ পর্যন্ত শাহাবুদ্দিন কমিশনের রিপোর্টের কোনো সুপারিশ বাস্তবায়নের কোনো সংবাদ আমাদের কাছে নাই। আমরা মনে করি যে যদি হামলা অব্যাহত থাকে তাহলে আগামী সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনেও যদি ভোটদানের নিশ্চিত পরিস্থিতি না হয় তাহলে সংখ্যালঘুরা সামনের সংসদ নির্বাচনে ভোট আদৌ প্রদান করতে পারবে কিনা সেটা নিয়ে ইতিমধ্যে তারা শঙ্কায় পড়ে গেছে।
আপনি আমাদেরকে সময় দিলেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়ায় 12 দিনের সফর শেষ করে আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ফিরে আসছেন। এই সফরে তিনি এশিয়ার 5টি দেশ সফর করেন। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সফরে দক্ষিণ কোরিয়ার পারমাণবিক অস্ত্রের হুমকি এবং বাণিজ্যের বিষয়টি প্রাধান্য পেয়েছে, যা ধারণা করা হয়েছিল তার চাইতে আগেই প্রেসিডেন্ট ট্রাম্প ফিলিপিন ত্যাগ করেছেন। 18 জাতি ইস্ট এশিয়ার শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ না দিয়েই একেবারে শেষ মুহূর্তে তিনি ফিলিপাইন ত্যাগ করেন। পূর্ব পরিকল্পিত সময়ের প্রায় ঘণ্টাখানেক আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ান ফিলিপাইনের আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ইস্ট এশিয়ার শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের স্থলে যোগ দেবেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। হোয়াইট হাউস কর্মকর্তারা জানান প্রেসিডেন্ট ট্রাম্প ওই সম্মেলনে থাকতে চেয়েছিলেন। হোয়াইট হাউস থেকে বলা হয় ওই শীর্ষ সম্মেলনে যা তিনি বলবেন বলে স্থির করেছিলেন সেটা তিনি আগেই দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্রসমূহের সংস্থা আসিয়ান বৈঠকের সময় আয়োজিত নেতৃবর্গের এক মধ্যাহ্নভোজের সময়ই বলে দিয়েছেন। তবে সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প অস্ট্রেলিয়া এবং জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে তিনি বললেন, তিনি বলেন, আমরা বুধবার হোয়াইট হাউসে ফিরে বাণিজ্য, উত্তর কোরিয়া এবং আরও অনেক বিষয়ে পূর্ণাঙ্গ বিবৃতি দেব। বাণিজ্য সহযোগিতার ব্যাপারে আমরা বেশ বড় কিছু পদক্ষেপ নিয়েছি। আর এভাবেই বড় মাপের কোনো নীতি বিষয়ক বক্তব্য, বয়ান, ঘোষণা ছাড়াই শেষ হল ডোনাল্ড ট্রাম্পের 12 দিন ব্যাপী এশিয়া সফর, যে সফরকে দারুণ সফল সফরসূচি বলে আখ্যায়িত করা হয়েছে। তিনি বলেন, সর্বোচ্চ স্তরে বহু বন্ধুবান্ধব তৈরি হয়েছে আমার।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এবারে শুরু হচ্ছে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামার। আজ রয়েছে এর 43তম পর্ব।
ইংরেজি শেখার এই ধারাবাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামারে আপনাদের শুভেচ্ছা স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
আজ আমরা ঠিক কি নিয়ে আলোচনা করব জানো?
না তো, আপনি তো আগে থেকে কিছু বলেননি।
না, তা অবশ্য বলিনি, তবে আজও আমরা এমন একটা ভার্ব নিয়ে আলোচনা করব যেটার নানান ব্যবহার আছে এবং বহুবার আমরা সেটা ব্যবহার করে থাকি। বলো তো কোন ভার্ব?
বেশ ধাঁধায় ফেলে দিলেন, তবে চেষ্টা করে দেখি পারি কি না। ভার্বটা কি টেক?
না, টেক নিয়েও আমরা আলোচনা করব অবশ্যই আগামী কোনো অনুষ্ঠানে, যেহেতু গত অনুষ্ঠানে আমরা মেক নিয়ে কথা বলেছিলাম। আসলে আজকের ভার্ব হচ্ছে হ্যাভ।
হ্যাভ, এটা তো একটা বহুল ব্যবহৃত ভার্ব, সবসময় আমরা এই ভার্বটা ব্যবহার করে থাকি, আর মানেটাও তো খুব সহজ। হ্যাভ মানে হচ্ছে আছে, তাই না?
বাহ, তুমি তো বেশ গড়গড় করে বলে গেলে। হ্যাঁ, ঠিকই বলেছ, হ্যাভ মানে আছে, অর্থাৎ কারো কাছে কোনো কিছু থাকা অর্থে। তবে আমাদের প্রতিদিনের কথাবার্তায় এই ভার্বটি নানানভাবে ব্যবহার করা হয়,
তাই নাকি?
হ্যাঁ, লক্ষ্য করে শোনো লুসিয়া আর কাভের মধ্যকার এই সংলাপ।
Lucia, I have an idea about what we can do for your birthday.
What is it?
Well, if we have the chance, and if everyone wants to go, we should see a concert.
That sounds like fun. But we do have some time before that, so we should have our lesson first.
Yeah, you're right. Good news. I also have an idea for today's lesson.
হ্যাঁ, তাই তো দেখছি, এখানে কয়েকবার হ্যাভ শব্দটা ব্যবহার করা হয়েছে।
হ্যাঁ, প্রথমে কাভে বলল তার একটা পরিকল্পনা আছে লুসিয়ার জন্মদিনে, সে ঠিক কি করতে চায় সে ব্যাপারে। সেজন্যই বাক্যটা শুরু করেছে লুসিয়া আই হ্যাভ অ্যান আইডিয়া এই কথাটি দিয়ে।
হ্যাঁ, আর তখন লুসিয়া জানতে চাইল এই পরিকল্পনাটা কি।
আবার কাভে হ্যাভ ভার্বটা ব্যবহার করে বলল, ইফ ইউ হ্যাভ দ্য চান্স অ্যান্ড ইফ এভরিওয়ান ওয়ান্টস টু গো, উই শুড সি আ কনসার্ট। এর মানেটা তো তুমি বুঝতেই পারছো সাবরিনা।
হ্যাঁ, কাভে আসলে বলছে যে আমরা যদি সুযোগ পাই এবং সবাই যদি রাজি থাকে, তাহলে আমাদের একটি সঙ্গীতানুষ্ঠান দেখতে যাওয়া উচিত হবে।
ঠিক বলেছ সাবরিনা। আর লুসিয়াও তার উত্তরের এক পর্যায়ে আমাদের বলল, বাট উই ডু হ্যাভ সাম টাইম বিফোর দ্যাট।
হ্যাঁ, লুসিয়া পুরো যে বাক্যটা বলেছিল সেটা অনেকটা এরকম, ব্যাপারটা মজার, কিন্তু তার আগে আমাদের হাতে কিছু সময় আছে, সুতরাং আমাদের আগে লেখাপড়া শুরু করা উচিত।
হ্যাঁ, তার বাক্যটা ছিল সো উই শ্যাল হ্যাভ আ লেসন ফার্স্ট।
আর ঠিক তারপরই কাভে আরেকবার হ্যাভ ব্যবহার করে বলল, আই অলসো হ্যাভ অ্যান আইডিয়া ফর টু ডেজ লেসন।
তাহলে সাবরিনা দেখলে তো কয়েকবার এই হ্যাভ শব্দটা ব্যবহার করা হলো। আর আজকের বিষয় যে হ্যাভ, সে কথা তো আমরা গড়াতেই বলেছিলাম, কাভেও বলল সে কথা। ইশু, এখন শোনা যাক এই হ্যাভ নিয়ে কাভে আর কি বলছে।
Have is an irregular verb. The past tense is not formed by adding an ed ending. Instead, the past tense is had.
The literal meaning of have is to own or possess something.
কাভে বলল যে হ্যাভ হলো একটা ইরেগুলার ভার্ব, মানে হ্যাভ এর পাস্ট টেন্স করতে হলে হ্যাভ এর শেষে একটা ইডি বসিয়ে দিলেই কিন্তু চলবে না।
হ্যাঁ, এবং কাভে আরো বলল যে হ্যাভ এর পাস্ট টেন্স হচ্ছে হ্যাড। আচ্ছা সাবরিনা, এই হ্যাভ এর মানে সম্পর্কে লুসিয়া ঠিক কি বলল?
হ্যাঁ, লুসিয়া বলছে যে হ্যাভ এর আক্ষরিক বা আভিধানিক অর্থটা হলো কোনো কিছু থাকা বা কোনো কিছুর মালিক হওয়া।
এই অর্থে হ্যাভ দিয়ে একটা বাক্য রচনা করো তো সাবরিনা।
যেমন ধরুন এরকম হতে পারে বাক্যটা, আই হ্যাভ এ গ্রামার বুক।
বাহ, একটা ব্যাপার এখানে বলে নেওয়া খুবই দরকার যে এই হ্যাভ ভার্বটি ব্যবহার করা হয় ফার্স্ট এবং সেকেন্ড পারসন সিঙ্গুলার প্রোনাউনের সঙ্গে এবং সব ধরনেরই প্লুরাল প্রোনাউনের সঙ্গে।
যেমন
যেমন ধরো আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ। লক্ষ্য করো এখানে সেকেন্ড পারসন মানে ইউ এর সিঙ্গুলার আর প্লুরাল রূপটা একই রকমের, আর সেজন্যই দুটোর সঙ্গেই হ্যাভ ব্যবহার করা হয়েছে।
কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাউন বা প্রোনাউন সম্পর্কে তো কিছু বললেন না।
হ্যাঁ, সে কথাই বলতে যাচ্ছিলাম। থার্ড পারসন সিঙ্গুলার নাউন কিংবা প্রোনাউনের সঙ্গে এই হ্যাভের সিঙ্গুলার ফর্ম অর্থাৎ হ্যাজ ব্যবহার করা হয়।
এবার ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারছি।
এখন তাহলে এসো শোনা যাক হ্যাভের অন্যান্য ব্যবহার সম্বন্ধে কাভে আর লুসিয়া কি বলছে।
However, other uses are common in everyday speech. The meaning of have changes depending on the nouns and noun phrases that come after it in a sentence.
Right. You are talking about the common structure have plus noun phrase.
Exactly.
হ্যাঁ, এখানে তো প্রতিদিনের কথাবার্তায় হ্যাভের অন্যান্য ব্যবহারের কথা বলা হচ্ছে।
আরেকটা কথা কাভে এখানে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে হ্যাভ কি অর্থে ব্যবহার করা হচ্ছে সেটা নির্ভর করছে হ্যাভের পরে ঠিক কোন নাউন বা নাউন ফ্রেজটা ব্যবহার করা হয় তার উপর।
হ্যাঁ, লুসিয়া তাকে স্মরণ করিয়ে দিল যে সাধারণ বাক্য কাঠামো বা কমন স্ট্রাকচার সম্পর্কে কথা বলছে সে, এবং সেক্ষেত্রে এটা হল হ্যাভ প্লাস নাউন ফ্রেজ।
এবার শোনা যাক তাহলে হ্যাভের এই ধরনের ব্যবহারের কয়েকটি উদাহরণ।
আই হ্যাভ অ্যান আইডিয়া অর উই হ্যাভ দ্য চান্স। When have is followed by nouns or noun phrases, such as an idea, it means to be thinking about something.
So when you said, I have an idea, did you actually mean that you were thinking about something?
Right. And when have is followed by words such as chance or time, it means to get an opportunity or to get time to do something.
So when you said we have the chance, you meant that we have an opportunity or time to do something.
এখানে কাভি দুটি উদাহরণ দিল, I have an idea এবং if we have the chance। এবং এই বাক্যগুলো কিন্তু সে গোড়াতেই বলেছিল।
হ্যাঁ, আর লক্ষ্য করেছো সাবরিনা, এর কোনোটাতেই হ্যাভ ভার্বটি কোনো কিছুর অধিকার বা মালিকানা বোঝাতে ব্যবহার করা হয়নি। কাভি বিষয়টা আরেকটু বুঝিয়ে বলল একটু আগে, সেটা খেয়াল করেছো তো?
হ্যাঁ, কাভি বলল হ্যাভের পরে যদি নাউন বা নাউন ফ্রেজ থাকে, যেমন আইডিয়া শব্দটি, এর মানে তখন দাঁড়ায় কোনো কিছু নিয়ে ভাবা। সুতরাং কাভি যখন বলল যে আই হ্যাভ অ্যান আইডিয়া, তখন সে বলতে চাইছিল যে সে ভাবছে।
কাভি আরও বলল যে হ্যাভের পরে যদি চান্স এরকম শব্দ বসে সময় অর্থে, এর মানেটা হলো সুযোগ পাওয়া কিংবা কোনো কিছু করার জন্যে সময় পাওয়া। এবার বুঝতে পারছো নিশ্চয়ই যে হ্যাভ শুধুমাত্র কোনো কিছুর অধিকার প্রাপ্তি বা মালিকানা বোঝাতে নয়, অন্য অর্থেও ব্যবহার করা হয়।
হ্যাঁ, এবার এ নিয়ে সব ধরনের কনফিউশনস দূর হলো।
আর তাহলে আজকের এই অনুষ্ঠান থেকে আমাদেরও প্রায় সময় হয়ে এলো ওঠার। ওঠার আগে জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন, শুনতেও পাবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুকেও।
আমাদের ওয়েব পেজের ঠিকানা www.voabangla.com আর আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
এভরিডে গ্রামারের এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
এবারে একটু অন্য প্রসঙ্গ। পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় মৃত্যু আর তার জেরে হিংসাত্মক ঘটনায় হতাহতের সংখ্যা অনেক, যা ভারতের অনেক রাজ্যের চেয়ে পশ্চিমবঙ্গে বেশি। এ সম্পর্কেই বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী পথ দুর্ঘটনা পরবর্তী হিংসায় মৃত্যুতে গত বছর দেশের শীর্ষে ছিল পশ্চিমবঙ্গ। কিছুদিন আগে সংসদে এই রিপোর্ট জমা পড়েছে। রিপোর্ট অনুযায়ী 2016 পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে হিংসায় রাজ্যে মৃত্যুর সংখ্যা ছিল 208, জখম হয়েছিলেন 229 জন। 2016 এই রিপোর্টে অবশ্য প্রাথমিক পর্যায়ের, চূড়ান্ত রিপোর্ট সামনে আসতে আরও কিছুদিন সময় লাগবে বলে খবর। এই মৃত্যুর সংখ্যাকে যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। শুধুমাত্র হিংসা নয়, এই ধরনের ঘটনা থেকে পুলিশের প্রতি অনাস্থা ও আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতাই বেশি চিন্তার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ, এই ধারাবাহিক অনুষ্ঠানটি শুনুন প্রতি রোববার বেতারে, ওয়েব পেজে এবং ফেসবুকে।
এবার শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হচ্ছে।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে অব্যাহত অংশীদারিত্বমূলক সংলাপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস এ শ্যানন সম্প্রতি ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁরা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, জ্বালানি অংশীদারিত্ব এবং সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। তারা উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি এবং বাংলাদেশে থাকা রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্য যুক্তরাষ্ট্রের সাহায্যের বিষয়ে কথা বলেন। ওই বৈঠকে আন্ডার সেক্রেটারি শ্যানন বার্মার রাখাইন রাজ্যের উদ্বাস্তুর সমস্যায় উদারভাবে সাড়া দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশে থাকা উদ্বাস্তুদের কাছে সাহায্য পৌঁছানোর নিশ্চয়তা বিধানে ওই দেশটির নেওয়া উদ্যোগের প্রশংসা করেন। বার্মার রাখাইন রাজ্যে সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীর সাথে যুক্ত স্থানীয়দের নিষ্ঠুর নির্যাতন, যাকে জাতিগতভাবে নিধনের একেবারে বাস্তব উদাহরণ হিসেবে অভিহিত করেছে জাতিসংঘ, তা থেকে বাঁচতে গেল অগস্ট মাস থেকে 600,000-এরও বেশি রোহিঙ্গা বার্মার রাখাইন রাজ্য থেকে সীমান্ত পার হয়ে বাংলাদেশে চলে গিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংখ্যা, উদ্বাস্তু ও দেশান্তরণ বিষয়ে ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী সাইমন হেনশ সম্প্রতি বাংলাদেশ এবং বার্মার অভ্যন্তরে বাস্তুচ্যুত মানুষ ও উদ্বাস্তুদের পরিদর্শন করেন। হেনশ উদ্বাস্তুদের সাহায্য করায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রশংসা করেছেন এবং বার্মা সরকারের প্রতি এমন একটা পরিবেশ তৈরি করার আহ্বান জানান যাতে উদ্বাস্তুরা নিরাপদে, স্বেচ্ছায় এবং সম্মানজনকভাবে নিজের বাড়ি ও নিজ ভূমিতে ফিরে যেতে পারেন। হেনশ বলেন, প্রত্যাবাসনের দায়িত্ব বার্মার সরকারের। প্রক্রিয়াটি শুরু করার এবং স্বেচ্ছায় ফিরে যাওয়া মানুষদের জন্য যাতে নিরাপদ এলাকা নিশ্চিত করা হয় তা বার্মারই দায়িত্ব। যুক্তরাষ্ট্র রাখাইন রাজ্যের সংকটের কারণে গেল অগস্ট থেকে যারা পালিয়ে গিয়েছেন তাদের জন্য গভীরভাবে উদ্বিগ্ন। দেশটি উদ্বাস্তু, তাদের যারা দেখভাল করছে এবং অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হওয়া মানুষদের জন্য মানবিক সাহায্য হিসেবে প্রায় $4 কোটি দিয়েছে। এর ফলে বার্মায় বাস্তুচ্যুত এবং ওই অঞ্চলে বার্মা থেকে উদ্বাস্তু হওয়া মানুষের জন্য 2017 অর্থবছরে যুক্তরাষ্ট্রের মানবিক সাহায্যের মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $10,40,00,000। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে নিরাপদে এবং স্বেচ্ছায় বার্মায় ফিরে যেতে পারে সেজন্য একটি কাঠামো তৈরি করতে বাংলাদেশ এবং বার্মা কর্তৃপক্ষের প্রতি অব্যাহতভাবে আহ্বান জানাচ্ছে। যুক্তরাষ্ট্র রাখাইন রাজ্যে গণমাধ্যমের প্রবেশাধিকার এবং জরুরি মানবিক সাহায্য নিশ্চিত করা, দীর্ঘমেয়াদী শান্তি ও উন্নয়নের লক্ষ্যে মানবাধিকার লঙ্ঘনের জন্য যারা দায়ী তাদের বিচারের অধীনে আনা এবং আনান কমিশনের সুপারিশের দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান জানাচ্ছে। রাখাইন রাজ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও উন্নয়নের পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এবং মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহিতা নিশ্চিত করারও আহ্বান জানায়।
এতক্ষণ আপনারা সম্পাদকীয় শুনছিলেন, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এবারে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারে শেষ মুহূর্তে 18 জাতি ইস্ট এশিয়া সামিটের পূর্ণাঙ্গ অধিবেশনে যোগদান ছাড়াই স্থান ত্যাগ করেন। ফিলিপাইন থেকে রওনার উদ্দেশ্যে এয়ারফোর্স ওয়ানে চড়তে যাত্রা শুরু করেন তিনি। পূর্ব পরিকল্পিত সময়ের 30 মিনিটেরও বেশি আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ান ফিলিপাইনের নিনয় আখিনো আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে আকাশের বুকে ডানা মেলে দেয়। পূর্ব এশীয় এই শীর্ষ সম্মেলনে তার জায়গায় তিনি পররাষ্ট্রমন্ত্রী টিলারসনকে যোগদান করতে বলেন। হোয়াইট হাউস থেকে এর ব্যাখ্যায় বলা হয়, ওই শীর্ষ সম্মেলনে যাই তিনি বলবেন বলে স্থির করেছিলেন সেটা তিনি আগেই দক্ষিণ পূর্ব এশীয় দেশসমূহের সংস্থা আসিয়ান বৈঠকের সময় আয়োজিত নেতৃবৃন্দের এক মধ্যাহ্নভোজের সময়ই বলে দিয়েছিলেন। ইতিমধ্যে ওবামা প্রশাসন আমলের জাতীয় নিরাপত্তা পরামর্শক সুজান রাইস বলেছেন, ট্রাম্পের এশিয়া সফর যুক্তরাষ্ট্রকে আরও বেশি রকম বিচ্ছিন্ন করে দিয়েছে, পিছু হটিয়েছে নবতর ভূমিকায় উদিত ভারত প্রশান্ত মহাসাগর অঞ্চলের নেতৃত্বের অবস্থানটা থালায় সাজিয়ে তুলে দিয়েছে তা চীনের মুখের সামনে। মতাদর্শী সংগ্রামীরা বলছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে এসেছে যে মানবাধিকারের বিষয়টি, সেটি এখন উবে যাচ্ছে বলেই দেখে শুনে মনে হয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তের সঙ্গে কথা বলার সময় মানবাধিকার প্রসঙ্গ তিনি তুলেছিলেন। মানিলায় সাংবাদিকদের ট্রুডো বলেন, ফিলিপাইনের রাজধানী মানিলায় আসিয়ান শীর্ষ সম্মেলন চলাকালে পৃথক আয়োজনে ভিন্নতর প্রেক্ষিতে আয়োজিত আলোচনায় আইনের শাসনের প্রতি শ্রদ্ধাবোধের কথাটা দুতের্তেকে তিনি বলবার চেষ্টা করেন। উল্লেখ্য, অবৈধ মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে পরিচালিত রড্রিগো দুতের্তের অভিযানে হাজার হাজার প্রাণ বিনাশ ঘটে। ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি আজ মঙ্গলবার প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, মারাত্মক প্রাণঘাতী ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত অঞ্চলগুলোর পুনর্বাসনে তাঁর সরকার তড়িৎ ব্যবস্থা নেবে। দেশটিতে আজ সরকারিভাবে শোক দিবস পালন করা হয় হতাহতদের স্মরণে। রবিবারে ইরান ইরাক সীমান্তবর্তী অঞ্চল ঘেঁষে 7.3 মাত্রার ওই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয় কেরমানশাহ এলাকায় এবং ওখানেই পরিদর্শন সফরকালে রোহানি ও কথা বলেন। ইরানের রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থা ইরনা পরিবেশিত খবরে বলা হয়, কম হলেও 530 ব্যক্তির মৃত্যু হয়েছে এ ভূকম্পনের আঘাতে, জখম হয়েছেন অপর 7,000 মানুষ। হতাহতদের অনেকেই ইরানের ওই কেরমানশাহ অঞ্চলের সারপোল জাহাবের বাসিন্দা ছিলেন। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে ওখানটায় মৃত্যু হয়েছে 7 জনের, আহতের সংখ্যা 500+। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের সূত্রে বলা হয়, ভূকম্পনের কেন্দ্রবিন্দু ছিল ইরাকের কুর্দিস্তান অঞ্চলের হালাবজা শহরের অদূরে এবং কম্পনের ঝটকা তুরস্ক এবং ইসরায়েল অবধি অনুভূত হয়। মিয়ানমারের সামরিক বিভাগের একটি রিপোর্ট, যা কিনা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ওখানে সফরে যাবেন এ কথা চিন্তা করেই প্রণয়ন করা হয়, তাতে বলা হয়েছে, রোহিঙ্গা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে সৈন্যরা মানবাধিকার লঙ্ঘন ঘটানোর মতো তৎপরতা চালিয়েছে, এরকম কোনো প্রমাণাদি অভ্যন্তরীণ তদন্তানুসন্ধানে মেলেনি। আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো কাল বিলম্ব না করে ওই রিপোর্টে ধিক্কার ব্যক্ত করেছে, প্রত্যাখ্যান করেছে রিপোর্ট। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার ওয়াচ গ্রুপ এটাকে চোখ ঠাড়ার চেষ্টাবত ডাহা মিথ্যে বলে অভিহিত করেছে। অধিকার গোষ্ঠীগুলো বলছে, ব্যাপক হত্যাযজ্ঞ, যৌন সহিংসতা, লুটতরাজ, ধ্বংস সাধনের ঘটনা প্রবাহ বর্মী সামরিক বাহিনী ধামাচাপা দেবার চেষ্টা করেছে। ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের জন্য বিশেষ করে প্রেসিডেন্ট নির্বাচন ক্ষেত্রে নভেম্বর মাসটা বিশেষ আড়ম্বরপূর্ণ বলেই প্রতিভাত হতে পারে। আর এই মঙ্গলবারই তো বটেই, আজ থেকে 6 মাস আগে ইমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব হাতে নিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্প 1 বছর আগে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন এই নভেম্বর মাসেই। ইরাকের কুর্দি কর্তৃপক্ষ আজ মঙ্গলবার বলেছেন, সুপ্রিম কোর্ট যে বিচ্ছিন্নতাবাদের নিষেধাজ্ঞা দিয়েছে তাঁরা তার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। আধা স্বায়ত্তশাসিত এই অঞ্চলটি মাস দুই আগে যে বিপুল সংখ্যাধিক্য ভোটে স্বাধীনতার গণভোট সমর্থনে ভোট দিয়েছিলেন তারপর এই মনোভাব এই প্রথম প্রকাশ পেল।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.